বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 26 ফেব্রুয়ারি, 13 ফাল্গুন এবং ফার্সি 8 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সিরিয়ায় মার্কিন হামলার কারণ ও তাৎপর্য সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের 36% মেয়ে শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে রিপোর্ট করেছে বেসরকারি সংগঠন আইন ও সালিস কেন্দ্র। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন নবী নন্দিনী হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহার পবিত্র অফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার আচরণের জন্য তেহরান পরমাণু সমঝোতা থেকে দূরে সরে যাচ্ছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানি অর্থ আংশিক ছাড়ে সম্মত আমেরিকা, পদ্ধতি ঠিক করতে আলোচনা চলছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন লেখক মুশতাক আহমেদ, প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এবং পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নের কিছু ধারা স্থগিত করতে বাধ্য হয়েছে। একই সঙ্গে তিনি বর্তমান অচল অবস্থা নিরসনের জন্য ইরানের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। জারিফ বলেন, আমেরিকা যখন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, তখন ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারা স্থগিত রেখেছে, কিন্তু এই অচল অবস্থার যে কারণ তা এখনও নিরসন করেনি আমেরিকা। জাওয়াজ জারিফ সুস্পষ্ট করে বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইউরোপের 3 দেশ তাকে অনুসরণ করে নিষেধাজ্ঞা বাস্তবায়নের পথে হেঁটেছে এবং তারা ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। এই অবস্থায় জাওয়াজ জারিফ আমেরিকা এবং ইউরোপের 3 দেশকে পরামর্শ দিয়ে বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য এসব দেশকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ সন্ত্রাসবাদ মোকাবেলা সহ সব ক্ষেত্রে সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে ফোনালাপে এ ঘোষণা দেন তিনি। ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং শত্রুদের অমানবিক নিষেধাজ্ঞা মোকাবেলার উপায় নিয়ে মত বিনিময় করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, পাশ্চাত্যের ইরান বিরোধী অবস্থানের নিন্দা জানায় দামেস্ক এবং ক্ষেত্রে সব ধরনের সমর্থন ও সহযোগিতা করতে তারা প্রস্তুত আছেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিষয়ে দামেস্কের অবস্থানের প্রশংসা করেন। জারিফ বলেন, সিরিয়ার সর্বত্র নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইরান। দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের $700 কোটি অংশবিশেষ ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে আমেরিকা। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে অন্যায় ও অমানবিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তার আওতায় ইরানের এই বিপুল পরিমাণ অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকা পড়ে। 2018 সালে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল ইরানের জ্বালানি তেলের অন্যতম প্রধান ক্রেতা। আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করার পর দক্ষিণ কোরিয়া ইরানি তেলের মূল্য পরিশোধ করতে পারেনি, ফলে গত কয়েক বছর ধরে ইরানের বিপুল পরিমাণ অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকা পড়ে রয়েছে। অর্থ ছাড়ের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, সিওল এবং ওয়াশিংটনের মধ্যে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, কোন পদ্ধতিতে ইরানকে অর্থ পরিশোধ করা যায় তা নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনা চলছে এবং সম্ভবত প্রথমে ইরানের অর্থ সুইজারল্যান্ডের কাছে পাঠানো হবে। ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে সুইজারল্যান্ড। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এরপরও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি থেকে সরে আসার সুস্পষ্ট কোন অবস্থান ঘোষণা করেনি আমেরিকার নতুন সরকার। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যে সমস্ত লক্ষ্যকে সামনে রেখে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তার একটিও অর্জন করা সম্ভব হয়নি। প্রাইস বলেন, আমি মনে করি আপনি যখন সর্বোচ্চ চাপ সৃষ্টির দিকে নজর দেবেন তখন আপনাকে শুধুমাত্র একটি উপসংহারে আসতে হবে, আর সেটি হচ্ছে এর নীতি ব্যর্থ হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা হয়েছিল একটি ভালো চুক্তি সই করার লক্ষ্য নিয়ে, ইরান এবং তার মিত্রদের ভয় দেখানোর জন্য এবং আমেরিকার স্বার্থ ভালো অবস্থানে নেওয়ার জন্য, কিন্তু এর একটিও অর্জন করা যায়নি, বরং বিপরীতটাই সত্য। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আটক বাংলাদেশি লেখক মুশতাক আহমেদ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হয়ে কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। আগামী সোমবার 1 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বেলা 12টার দিকে অবরোধ তুলে নেন তারা। সমাবেশে সংগঠনগুলোর নেতৃবৃন্দ লেখক মুশতাকের মৃত্যুকে সরকারি মদতে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। এই হত্যাকাণ্ডের বিচারিক তদন্তের দাবি জানিয়েছে তারা। এ সময় ছাত্র নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনে আটক কার্টুনিস্ট কিশোর সহ অন্যদের মুক্তির দাবি জানান। বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদরি জানিয়েছেন, দাবি আদায়ে তারা আজ সন্ধ্যা 6টায় মশাল মিছিল করবেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দী ছিলেন। তার বয়স হয়েছিল 53 বছর। তার বাড়ি নারায়ণগঞ্জের 2500 উপজেলায়। তিনি 6 বার জামিনের জন্য আবেদন করলেও তার নির্বিকারভাবে নাকচ করা হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ আরো জানান, দেশে আজ ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতাকে নির্মমভাবে দমন করা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালা কানুনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদ জানিয়েছে তারা। তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ব্লগার মুশতাক আহমেদকে কারাগারে অবর্ণনীয় নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব তার ভাষায় বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংগতি অসঙ্গতি, নিয়ম অনিয়ম, কীর্তি অপকীর্তির বিষয়ে স্বাধীনচেতা মানুষের অভিমত বিশ্লেষণ প্রকাশের সুযোগ আজ গণতান্ত্রিক বিশ্বে সর্বজন স্বীকৃত, কিন্তু বাংলাদেশে তা নেই। ওদিকে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা আব্দুল হাকিম।
ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আজ শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা ও কেন্দ্রীয় সরকার শাসিত পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচনের ঘোষণা দেওয়ায় আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত বাংলায় আট দফায় ভোট গ্রহণ হবে, ফল ঘোষণা হবে 2রা মে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের বিভিন্ন অবস্থানের তথ্য ফাঁসের অভিযোগে একজনকে আটকের দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম বিষয়ক দপ্তর জানিয়েছে, তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্কিত এক ব্যক্তিকে আটক করেছে, যিনি হামাসকে আয়রন ডোমের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করেছেন। ইসরায়েলি নিউজ চ্যানেল I-24 বলছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আয়রন ডোম সম্পর্কিত তথ্য সংগ্রহ ও তা পাচারের অভিযোগ আনা হয়েছে। নিউজ চ্যানেলের তথ্য মতে আটক ব্যক্তির নাম মোহাম্মদ আবু আদ্রু এবং তার বয়স 43 বৎসর। তিনি দখলদার ইসরায়েলের দক্ষিণের রাহুফুদ শহরের বাসিন্দা। একটি সূত্র বলছে, হামাসকে উস্কানি দিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোমকে অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন বলে দাবি করলেও হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা এর আগে ব্যর্থ হয়েছে। ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও দুটি গাড়ি বহরে হামলা হয়েছে। গতকাল বাগদাদ ও বাবেল প্রদেশে আলাদা দুটি গাড়ি বহরে এ হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নতুন এ হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি সম্প্রতি ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। ফ্রান্স এবং তার মিত্রদেশগুলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার কারণে ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্ন ও বিপর্যস্ত একটি জনপদে পরিণত হয়েছে। জেনেভায় জাতিসংঘের ইরানি মিশনে নিযুক্ত মানবাধিকার বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাদাতি নেজাদ গতকালই কথা বলেছেন। এই কূটনীতিক বলেন, ইয়েমেনের এই বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের মুখের নীতি নৈতিকতার কথা মানায় না। এর আগে গত বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জয়েভস লা দ্রিয়া মানবাধিকার পরিষদে দেওয়া বক্তৃতায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। ইরানে আটক ফ্রান্সের দ্বৈত নাগরিক ফারিবা আদেল খার মুক্তিও দাবি করেছেন তিনি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে ইরাক সীমান্তবর্তী পূর্ব সিরিয়ায় সন্ত্রাস বিরোধী ইরাকি বাহিনীগুলোর কয়েকটি অবস্থানের উপর বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। এ হামলার লক্ষ্য ও তাৎপর্য সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে ইরাক সীমান্তবর্তী পূর্ব সিরিয়ায় সন্ত্রাসবিরোধী ইরাকি বাহিনীগুলোর কয়েকটি অবস্থানে বোমা ফেলেছে মার্কিন বাহিনী। পেন্টাগন বলেছে বৃহস্পতিবার বিকেলে ইরান সমর্থিত এইসব বাহিনীর ব্যবহৃত কয়েকটি অবকাঠামোর ওপর কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। ইরাক সীমান্ত সংলগ্ন এইসব অবকাঠামো ব্যবহার করে ইরাকের হাশদাস সাবির যোদ্ধারা এবং কাতায়েব হিজবুল্লাহ ও কাতায়েব সাইদুস সুহাদা নামের সশস্ত্র গ্রুপের যোদ্ধারা ইরাকে মার্কিন বাহিনী ও তার মিত্রদের অবস্থানে সাম্প্রতিক রকেট হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে পেন্টাগন দাবি করেছে। সম্প্রতি ইরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলাকে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর কাজ বলে মার্কিন সরকার দাবি করে এবং এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুমকি দেয় ওয়াশিংটন। অথচ ইরান ওই হামলার নিন্দা জানিয়েছিল। ইরাকে মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত রাখার অজুহাত দেখাতেই সন্দেহজনক ওই হামলা চালানো হয়েছে বলে তেহরান উল্লেখ করেছে। সাম্প্রতিক সময়ে ইরাকে সন্ত্রাসী আইএস গোষ্ঠীর প্রতি মার্কিন সামরিক সহায়তা বাড়তে দেখা গেছে। গত বছরের জানুয়ারি মাসে ইরাকে মার্কিন হামলা ইরানের কুচ ব্রিগেডের তৎকালীন প্রধান জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকি হাশদাস সাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস শহীদ হলে ইরাকি সংসদ সেদেশ থেকে সব মার্কিন সেনা বের করে দেওয়ার আইন পাশ করে। কিন্তু ওই আইন উপেক্ষা করে ইরাকে এখনও 2,500 মার্কিন সেনা রয়েছে। সিরিয়ার ইরাক সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়ে জো বাইডেনের মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলকেও সহায়তা দিতে চাচ্ছে, কারণ ইসরায়েলও প্রায় সিরিয়ার নানা অঞ্চলে হামলা চালাচ্ছে। বাইডেন সরকার ট্রাম্পের নীতির বিরোধী বলে দাবি করলেও বাস্তবে ট্রাম্পের যুদ্ধকামী অশান্তির নীতি অনুসরণ করছে। বাইডেনের সিরিয়া ও ইরাক নীতি থেকে বোঝা যায় হোয়াইট হাউসে ক্ষমতার কেন্দ্রে ব্যক্তি বদল হলেও মার্কিন হঠকারী পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন ঘটেনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের শতকরা 36% মেয়ে শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে 37% বেশি মেয়ে শিশু অনলাইনে বন্ধুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। 27% বেশি মেয়ে শিশু পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং আত্মীয়দের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এছাড়া 18% মেয়ে শিশু যৌন নির্যাতনের শিকার হয় অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দ্বারা। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশক পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবারে অনুষ্ঠিত অনলাইনে শিশুদের উপরে যৌন নির্যাতন প্রতিরোধে পরিস্থিতি বিশ্লেষণ ও আইনি পর্যালোচনা শীর্ষক এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সভায় জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের কর্মসূচি সমন্বয়ক শিশু অধিকার ইউনিটের প্রধান অম্বিকা রায়। এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের কর্মসূচি সমন্বয়ক অম্বিকা রায় রেডিও তেহরানকে জানান,
সোশ্যাল মিডিয়ার ভিতরে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর এখন যে মানুষ ভাইবার, মেসেঞ্জার, ইমো এগুলো ইউজ করে, এগুলোর মাধ্যমে কিন্তু এখনকার ইয়াং জেনারেশনের যেটা হয় যে আননোন পার্সনের সাথে রিলেশনশিপ হয় এবং সেটা অনলাইনেই কিন্তু হয়। এখন কারোটা হয়তো খুব মাত্রা অনেক বেশি শোষণ, নির্যাতন, নিপীড়ন, তিনটা যেহেতু নির্যাতন হচ্ছে ভাস্টেরিয়া, সেই জন্য আমরা বলি অনলাইনে শিশু যৌন নির্যাতন।
এ ব্যাপারে আইন ও সালিশ কেন্দ্র প্রণীত গাইডলাইন অনুসরণের পরামর্শ দেন এই শিশু অধিকার নেত্রী। সভায় ইউনিসেফের এক তথ্য তুলে ধরে বলা হয়, 11 বছর বয়সের আগে ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করে দেশের 25% শিশু। করোনাকালে শিশুদের দিনের অধিকাংশ সময় কাটাতে হচ্ছে অনলাইন স্কুলে। হোমওয়ার্ক, খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা হয়ে পড়েছে অনলাইন ভিত্তিক, ফলে শিশুরা আরো বেশি হয়রানি বা নির্যাতনের শিকার হচ্ছে বা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, সরকার 30,000 পর্ন সাইট বন্ধ করেছে। ইন্টারনেটে পর্ন সাইট অনুসন্ধানে বাংলাদেশ শীর্ষ 10-এর মধ্যে ছিল, এখন বাংলাদেশের অবস্থান 100-এর নিচে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইউটিউবের যেসব কন্টেন্ট পর্নোগ্রাফি বা শিশু পর্নোগ্রাফি বলে মনে করা হয়েছে, সরকার তা ফেসবুক ইউটিউবকে অবহিত করা মাত্র তারা তা বন্ধ করে দিচ্ছে। এ সময় জাতিসংঘ উন্নয়ন সংস্থা হিউম্যান রাইটস প্রোগ্রামের প্রধান কারিগরি উপদেষ্টা অ্যান্ড্রু ম্যাকগ্রেগর বলেছেন, প্রযুক্তির বিকাশে ইন্টারনেট বড় আবিষ্কার হলেও কিছু মানুষ এর অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন করছে, প্রতারণা করছে। ঘটনা প্রতিকারে আইনের প্রয়োগ এবং সচেতনতা বাড়ানোর উপরে জোর দেন তিনি।
সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার মৃত্যুবার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও সমবেদনা জানিয়ে শুরু করছি হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের অনন্য মহামানবী শীর্ষক বিশেষ আলোচনা। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম, নবী নন্দিনী হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কন্যা হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের ইতিহাসে যে গৌরবময় অবদান রেখেছেন, তা তার ভাই হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের মহাবিপ্লবেরই ধারাবাহিকতার সূত্রে একসঙ্গে গাথা। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইন্তিকাল করেছিলেন হিজরি 62 সনের 15 রজব। কারবালার মহাবিপ্লব জাইনাবকে ছাড়া কেবলই যে অপূর্ণ থাকত তা নয়, এ বিপ্লবের বার্তা ও প্রকৃত ইতিহাসও চিরতরে হারিয়ে যেত। সফল হতো তারাই যারা প্রকৃত মোহাম্মদী ইসলাম ও এর প্রকৃত নায়কদের বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করতে চেয়েছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিষাদ ও দুঃখ ভারাক্রান্ত দিনগুলোতে ও বিশেষ করে আশুরার অপরাহ্নেও অশেষ ধৈর্য নিয়ে খোদাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কিংবা আশুরার বিপ্লবের পরও জালিম শাসকের সামনে নির্ভীক চিত্তে সত্যের সুরক্ষা ও আহলে বাইতের মহত্ব আর অসহায়ত্ব তুলে ধরার জন্য জাইনাব সালামুল্লাহি আলাইহার পবিত্র নাম প্রজ্জ্বল তারকার মতোই চির অম্লান হয়ে আছে।
বহু মহতি গুণের ক্ষেত্রে যেমন নেতা বা ইমামদের প্রতি আনুগত্য ও ভালোবাসায়, এবাদতে, প্রজ্ঞায় ও জ্ঞানে, খোদাভীরুতায় ও সতীত্বে এবং সত্যের পক্ষে নির্ভীকতায় ও বাগ্মিতায় কেবল রমণীকুলের জন্যই নয়, অন্য সব মানুষের জন্যও জাইনাব সালামুল্লাহি আলাইহা অনুকরণীয় আদর্শ। বিনয় ও নম্রতা, সত্যবাদিতা ও ভদ্রতা ছিল তাঁর চরিত্রের ভূষণ।
কারবালা বিপ্লবের আশুরা পরবর্তী অধ্যায় পরিচালনা করেছেন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। কারবালা থেকে কুফায় ও সিরিয়া যাওয়ার পথে সে যুগের জালেম শাসকদের সামনে ও জনগণের সামনে যেসব ভাষণ ও বক্তব্য রেখেছিলেন আলী দোহিতা জাইনাব সালামুল্লাহি আলাইহা, সেগুলো তার উচ্চ পর্যায়ের জ্ঞান, প্রজ্ঞা ও মহত্ব সহ আরও কিছু অসাধারণ গুণ তুলে ধরেছে। সময়োপযোগী নানা সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়ার ক্ষেত্রেও তার অসাধারণ ক্ষমতা ফুটে উঠেছে বিভিন্ন সময় বা উপলক্ষে। তিনি জানতেন কোথায় শান্তভাবে বক্তব্য রাখতে হবে এবং কোথায় বীরত্বব্যঞ্জক বা জ্বালাময়ী বক্তব্য রাখতে হবে।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা এমন সময় কারবালা থেকে ফিরে এসে কুফায় ও সিরিয়ায় যথাক্রমে অভিশপ্ত ইবনে জিয়াদ ও ইয়াজিদের দরবারে এইসব ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত চরম রাজনৈতিক সংকট ও চাপের মুখে ছিলেন, সে সময় নিরাপত্তার কঠোরতম ব্যবস্থা নিয়েছিল জালিম ইয়াজিদ চক্র। ইমাম পরিবারের উপর বাহ্যিক বিজয়ের উন্মাদনায় এই জালেম শাসক গোষ্ঠী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে অবমাননার প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছিল। কিন্তু জাইনাব সালামুল্লাহি আলাইহার বলিষ্ঠ ও নির্ভীক ভাষণগুলো জালেম শাসকদের ময়দানকে সংকীর্ণ করে দেয় এবং তাদের ঘুম হারাম হয়ে যায় গণবিপ্লবের ভয়ে।
কুফাই ও সিরিয়ায় হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার বলিষ্ঠ ও নির্ভীক ভাষণগুলো ধর্মীয় জ্ঞানের সমৃদ্ধ উৎসে পরিণত হয়েছে। সেই সব ভাষণ সে যুগের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার এবং বিশেষ করে খলিফা নামধারী শাসকদের তাগুতি প্রকৃতি প্রকাশের প্রমাণ্য দলিল হয়ে আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্যদের বক্তৃতা ও ভাষণের ধারা হল তারা মহান আল্লাহর এমন উচ্চ মানের প্রশংসা কীর্তন করেন যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাদের সন্তুষ্টি ও খোদাপ্রেমের অশেষ গভীরতায় তুলে ধরে।
মহান আল্লাহর সাহায্যের প্রতি অবিচল আস্থা থেকে উচ্চারিত হয় এমন বাক্য যা শত্রুর জন্য অপমানের উৎস। মুসলিম সমাজের নেতা বা ইমাম হিসেবে ভাইয়ের পরিচয় তুলে ধরতে গিয়ে জাইনাব সালামুল্লাহি আলাইহা বলেছেন, কিভাবে রাসুলের সন্তান ও বেহেশতি যুবকদের নেতাকে হত্যার কলঙ্ক বহন করবে? এ কলঙ্ক এমন এক মহান ব্যক্তিকে হত্যার কলঙ্ক যিনি ছিলেন তোমাদের জন্য আশ্রয়স্থল, শান্তি শৃঙ্খলা ও ঐক্যের সংরক্ষক এবং ছিলেন তোমাদের ধর্মের পথপ্রদর্শক।
এরপর জাইনাব সালামুল্লাহি আলাইহা সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে বলা হয়েছে, কাফেররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর, আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে, বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। জেইনাব সালামুল্লাহি আলাইহা তার ভাষণে অভিশপ্ত ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে বলেছেন, খোদাই বিধান ও আল্লাহর রাসুলের বিরুদ্ধে তোমার এসব কাজ আল্লাহ ও রাসুলের প্রতি বিদ্রোহ এবং রাসুলের নবুয়ত ও কোরআনের বিধানকে অস্বীকারের সমতুল্য। তিনি ইয়াজিদকে উদ্দেশ্য করে আরও বলেছিলেন, নানা মুসিবত ও চাপের মুখে তোমার সাথে কথা বলতে বাধ্য হয়েছি, কারণ তোমার এমন যোগ্যতা নেই যে আমরা তোমার সাথে কথা বলবো। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং তোমার সম্পদ ও বিলাসী জীবন এতেই সীমিত। আমাদের মুসিবত এই পার্থিব জগতেই শেষ হবে, কিন্তু আমরাই বিজয়ী হব, কারণ সত্য আমাদের পক্ষে।
এভাবে পিতার মতোই অনলবর্ষী বক্তা হিসেবে খ্যাত হয়েছিলেন হযরত জেইনাব সালামুল্লাহি আলাইহা। কারবালা বিপ্লবের সংরক্ষক এই মহিয়সী নারীর ওফাত বার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও শোক ও সমবেদনা। হযরত জেইনাব সালামুল্লাহি আলাইহার পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তা শ্রোতা বন্ধুরা, 26 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাকের কারাগারে মৃত্যু ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, লেখক মুশতাকের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড, পর্যালোচনা দরকার নূর খান লিটন। চোখের জলে পিলখানার শহীদদের স্মরণ মানবজমিন। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, মোদীর ব্রিগেডের আগেই অমিত, মঙ্গল বুধ সভা কলকাতায়, আনন্দবাজার পত্রিকা। না জানিয়ে কোভিড টিকার পরীক্ষা ভোপালে দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। চোখের জলে পিলখানার শহীদদের স্মরণ দৈনিক মানবজমিনের এশিয় নামের খবরে লেখা হয়েছে, পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25-26 ফেব্রুয়ারি সংঘটিত বর্বরোচিত ঘটনায় নিহত সেনা সদস্যদের 12তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সেখানে শ্রদ্ধা জানানো হয়েছে সরকারের সব পর্যায় থেকে। এদিকে পিলখানায় বিডিআর জওয়ানদের গুলিতে শহীদ সেনা কর্মকর্তাদের চোখের জলে স্মরণ করেছে স্বজন সহকর্মীরাও। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। অশ্রুসিক্ত চোখে দিনটি স্মরণ করে শোকে স্তব্ধ তারা। বনানীর সামরিক কবরস্থানে শহীদদের স্বজনরা এসেছিলেন ফুল হাতে, বুক চাপা কান্না নিয়ে। কারো বাবা মা, কারো সন্তান, কারো স্ত্রী চোখের জলে স্মরণ করেন প্রিয়জনকে। এই হত্যাযজ্ঞের 12 বছরেও সব মামলার রায় না হয় এবং নেপথ্যের কারণ সামনে না আসায় হতাশা প্রকাশ করেন শহীদদের স্বজনরা। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাকের কারাগারে মৃত্যু ইত্তেফাক। প্রথম আলো সহ প্রায় সব দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার রাষ্ট্রচিন্তার লেখক মুশতাক আহমেদ বৃহস্পতিবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মারা গেছেন। গত বছরের 6 মে রমনা থানায় র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম আলোর
এক খবরে লেখা হয়েছে, বিশিষ্ট সমাজকর্মী নূর খান লিটন তার প্রতিক্রিয়ায় বলেছেন, লেখক মোশতাকের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড, পর্যালোচনা করা দরকার। আর স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে বলেছেন, লেখক মোশতাক আগেও অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন। প্রথম আলোকে মোশতাক আহমেদের মৃত্যুর প্রতিক্রিয়ায় সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, লেখক ও শিক্ষক হিসেবে আমি মর্মাহত। আর মোশতাকের স্ত্রী লিপা আক্তার বলেছেন, গত দশটা মাস স্বামী মোশতাক আহমেদের স্মৃতির সঙ্গে বসবাস ছিল লিপা আক্তারের, সেই স্মৃতি নিয়েই তাকে আজীবন বাঁচতে হবে, একথা কখনো ভাবেননি। রোহিঙ্গা প্রসঙ্গ, রোহিঙ্গাদের জন্য জাতিসংঘে সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ভাষাঞ্চরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান। বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া ভূমিকায় জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেন। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নানা খবর পরিবেশিত হয়েছে দৈনিকগুলোতে। মানবজমিন লিখেছে, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, একটি মহল শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য বারবারই অপচেষ্টা চালাচ্ছে। এদিকে সাত কলেজে পরীক্ষা হতে পারলে অন্যদের দোষ কোথায়, একথা বলেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি নেতা এহসানুল হক মিলন। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। কোভিড পরিস্থিতি মাথায় রেখেই নির্বাচন ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনারের। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলার 294, কেরলের 120, তামিলনাড়ুর 240, অসমের 126 ও পুদুচেরি 30টি আসনের নির্বাচন এপ্রিল মাসে, করোনা বিধি মেনেই নির্বাচন, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। মোদীর ব্রিগেডের আগেই অমিত মঙ্গল বুধ সভা কলকাতায়, মমতার ভবনে পুরে রোড শো, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 7 মাস আসছেন কলকাতায়, বিজেপির ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন তিনি। তার আগে ফের দুদিনের সফরে বাংলায় আসছেন অমিত শাহ। আপাতত রাজ্য বিজেপির পাখির চোখ ব্রিগেড সমাবেশ। অন্যদিকে সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, এবারও নারী দিবসে পথে নামছেন মমতা, বিধানসভা ভোটের আগে দিতে পারেন বিশেষ বার্তা। ফণা তুলছে ভারতীয় প্রজাতি, পাঁচ রাজ্যে বিপদ সংকেত, আসছে করোনার দ্বিতীয় ঢেউ, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, যুদ্ধ জয়ের মুখে আচমকা রণকৌশল বদলে ফেলে শত্রুপক্ষের হামলা। কিছুদিন আগেও চিকিৎসকদের একাংশ মনে করছিলেন করোনা যুদ্ধে জয়ের পথে এগোচ্ছে দেশ তথা বাংলা, ঠিক সেই সময়ে চারিত্রিক বৈশিষ্ট্য বদলে ফিরে এল নতুন করে করোনা ভাইরাস। আর আজকালের একটি খবরে লেখা হয়েছে, না জানিয়ে কোভিড টিকার পরীক্ষা ভোপালে, বিস্তারিত খবরে লেখা হয়েছে, সাদা গাড়িতে মাইক বাজিয়ে প্রচার করা হয়েছে, আসুন টিকা নিন, পেয়ে যান 750 টাকা, অতিমারি সংকটে করোনা টিকা নেয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে, এই লোভনীয় অফার উপেক্ষা করতে পারেননি ভোপালের বস্তিবাসীরা, ছুটে গিয়ে টিকা নিয়েছেন তারা। এভাবেই নাকি ভারত বায়োটেকের তৈরি ক্যাভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে সম্পূর্ণ হয়েছে গত ডিসেম্বরে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন,
শ্রোতা বন্ধুরা,
রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমরা আজ কথা বলবো মহামারী করোনার বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, সরকারের সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের মধ্যে হতাশার প্রসঙ্গ নিয়ে। আর আমাদের সঙ্গে কথা বলেছেন সম্প্রতি মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট গবেষক, কলামিস্ট, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ সিদ্দিকুর রহমান। সৈয়দ আবুল মকসুদ ছিলেন প্রথিতযশা সাংবাদিক, লেখক ও গবেষক। তিনি রেডিও তেহরানের সাথে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন, সরকার দেশ জাতিকে নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা নিয়ে তিনি রেডিও তেহরানের সাথে সবশেষ কথা বলেছিলেন গত অক্টোবর মাসের 2 তারিখে। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেই সাক্ষাৎকারের অংশবিশেষ এখানে তুলে ধরা হল। জনাব সৈয়দ আবুল মকসুদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, রেডিও তেহরানে আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে রেডিও তেহরানের যারা এই অনুষ্ঠান শুনছেন সম্মানিত শ্রোতাদেরকে।
জনাব সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে, তবে বলা চলে গণপরিবহন সহ অন্য সব কিছু খোলা রয়েছে, কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে?
ধন্যবাদ। আমি মাস তিনেক পরে এই আজকেই রাস্তা বেরিয়েছিলাম, দেখলাম যে একেবারেই স্বাভাবিক গণপরিবহন এবং যানজট, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও লক্ষ্য করা যায় যে জায়গায় জায়গায় যানজট হচ্ছে। সুতরাং জীবনযাত্রা বলতে গেলে স্বাভাবিক। শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। এই যে সিদ্ধান্তগুলি নিচ্ছে দুই শিক্ষা মন্ত্রণালয়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের নাগরিক সমাজ থেকে আমরা অনেক সময় লেখালেখি করে বা বলেছি, বিশিষ্ট শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে এবং অতীতে যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা শিক্ষাবিদ নন কিন্তু সচিব ছিলেন অথবা জয়েন্ট সেক্রেটারি যদি থাকেন, এই ধরনের যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে। কিন্তু সেই কাজটি তারা না করে নিজেরাই শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা তাদের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তারাই সিদ্ধান্ত মাঝে মাঝেই দিচ্ছেন। শিক্ষাক্ষেত্রে এই যে অব্যবস্থাপনা বলবো আমি, এই অব্যবস্থাপনাটা যে হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে, এর পরিণতি কি হতে পারে সেই বিষয়টি নিয়ে আমার মনে হয় না যে শিক্ষা মন্ত্রণালয় কোন রকমের গবেষণা করেছে, যার ফলে এক এক সময় এক এক নির্দেশ জারি করছে, তার ফলে এই একটি বছর শিক্ষার্থীদের জীবনে কি অভিঘাত সৃষ্টি করলো এবং এর ফলে ভবিষ্যতে তাদের শিক্ষা জীবনে কি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, এই সব বিষয়ে যথেষ্ট গবেষণা না করে শিক্ষা মন্ত্রণালয় যেসব নির্দেশ দিচ্ছে, আমার মনে হয় না যে এগুলো আমাদের শিক্ষার্থীদের জীবনে কোনো ভালো ফল বয়ে আনবে।
সৈয়দ আবুল মকসুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
একই বিষয়ে আমরা কথা বলেছি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমানের সঙ্গে। জনাব অধ্যাপক সিদ্দিকুর রহমান, আপনার কাছে জানতে চাইছি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অন্য সব কিছু খোলা, সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা কি?
আপনি লক্ষ্য করে থাকবেন গত 19 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র আন্দোলন হয়েছিল এবং সেখানে ছাত্রদের সাথে স্থানীয় জনগণের একটা সংঘর্ষকে কেন্দ্র করে একটা ছাত্র আন্দোলন হয়েছিল। সেই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্ররা যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, তখন তারা একটা আন্দোলনের মুখে তারা বিশ্ববিদ্যালয়ের বিধিনিষেধ উপেক্ষা করে হলগুলোতে তারা অবস্থান নিয়েছিল। এর জের হিসাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্ররা একই পদ্ধতিতে আন্দোলন শুরু করেছিল। আমার ধারণা যে সরকার এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার মধ্যে দিয়ে ছাত্রদের কাছে একটি বার্তা দিয়েছে যে আমরা এই সময়ের মধ্যে খুলব, এর আগে কোন রকমের খোলার পরিস্থিতি নেই বা খোলা হবে না। তো আমি এটা মনে করি যে ব্যবস্থাপনার একটা বড় রকমের ত্রুটি এখানে তৈরি হয়েছে এবং এই ত্রুটিটার কারণেই সরকারের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদেরও একটা সমন্বয়হীনতার একটা আলামত আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা মনে করি যে সরকারি আকস্মিকভাবে যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি খুব ছাত্র বান্ধব বা শিক্ষা বান্ধব শিক্ষার সিদ্ধান্ত হয়নি বলে আমি মনে করি।
জনাব অধ্যাপক সিদ্দিকুর রহমান, সরকার আরো 3 মাসের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে, এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে বলে দৈনিক মানব জমিন পত্রিকায় একটি খবর পরিবেশিত হয়েছে। আপনার দৃষ্টিতে এ বিষয়টি কি হতাশাজনক?
বৈশ্বিক করোনা মহামারীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এটিতে আক্রান্ত হয়েছে এবং বাংলাদেশ গত বছর 2020 সালের মার্চ মাসের 18 তারিখ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন ইতিমধ্যে আপনি জানেন যে করোনার টিকা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশেও করোনার টিকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে এবং আমাদের জীবনযাত্রার অন্যান্য সকল ক্ষেত্রে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে। এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 1 বছর হলেও এখন পর্যন্ত এটি খোলার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোথাও কোথাও অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি দেশের এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেশের সিংহভাগ শিক্ষার্থী যেখানে পড়াশোনা করেন এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন সম্ভব হয়নি। শিক্ষার্থীরা এই বছরের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য দাবি করছে এবং এই প্রেক্ষিতে আমরা প্রত্যাশা করেছিলাম যে টিকা আসার পর মার্চ মাস থেকে যেহেতু করোনার প্রকোপ কমেছে এই প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এবং সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের আপনি জানেন যে সবচেয়ে বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগামী মার্চ মাসের 13 তারিখ থেকে হলগুলো খুলে দিয়ে 2 সপ্তাহ দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে গত 3 দিন আগে হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত জারি করা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলগুলো 17 মে খুলে দেওয়া হবে এবং 1 সপ্তাহ পর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সরকারের এই সিদ্ধান্ত তাদের মধ্যে হতাশাটা অনেক বৃদ্ধি করেছে এবং আমি একজন শিক্ষক হিসেবে মনে করি আমাদের মিল ফ্যাক্টরি কল কারখানা হাট বাজার জীবনের সর্বস্তরে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে আমরা একটা অনুকূল পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবন পরিচালনার যে ব্যবস্থা করতে পারছি না এটি মনে হয় যে আমাদের একটা বড় সীমাবদ্ধতা এবং সরকার হঠাৎ করে এই যে আরো 3 মাসের জন্য বন্ধ করে দিচ্ছেন এটা তো শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা না শুধু আর এই হতাশার বহিঃপ্রকাশ হিসাবে তারা খুব প্রকাশ করেছেন।
জনাব অধ্যাপক সিদ্দিকুর রহমান, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। করোনা ভাইরাসের ভ্যাকসিন যখন দেয়া হচ্ছে তখন নতুন করে আরেক ধরনের করোনা ভাইরাস এসেছে যা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চিকিৎসকগণ বলছেন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, তবে হুট করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে না, তাহলে চরম মূল্য দিতে হবে, এর দায়ভার কে নেবে?
জনস্বাস্থ্যবিদরা যে কথা বলছেন সেটিকে আমরা গুরুত্বের সাথেই নিতে চাই, কিন্তু দেখেন যে জীবনের সর্বক্ষেত্রে আমার যে শিক্ষার্থীটি ক্লাসে আসছে না কিন্তু সে কিন্তু সমাজের জীবনের যে সমস্ত বাস্তবতায় সে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে, সে মিছিল মিটিং করছে, সে মার্কেটে যাচ্ছে, সে গণপরিবহন ব্যবহার করছে, সেখানে স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম কোনো লক্ষণ আমরা লক্ষ্য করছি না। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি আমরা বলি, এখানে সবাই ম্যাচিউর স্টুডেন্ট, তাদেরকে যদি করা যায় তাহলে তারা নিজেদের ব্যাপারে একটু সচেতন হবে না এটা আমি মনে করি না। হয়তো প্রাইমারি বা জুনিয়র লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আরো কিছু অপেক্ষা করা যায়, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি এখন একেবারেই নতুন একটা পরিবেশ ছিল যে পরিবেশে এগুলি খোলা যেত। আর হলগুলিতে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ শিক্ষার্থী থাকে, তাদেরকে টিকাদান কর্মসূচির আওতায় এনে দ্রুততার সাথে হলগুলো যদি মার্চ মাসের মধ্যেই খুলে দেওয়া হতো এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরীক্ষা কার্যক্রম হতো এটি শিক্ষার্থীদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এটি উপকারী হতো। এখন আমাদের যে সংক্রমণের হার সেটি খুব উদ্বেগজনক কিন্তু বাংলাদেশে নয় এই মুহূর্তে। তো সবকিছু সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে জীবন তো আগে, কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের জীবনের এই অজুহাত দিয়ে আমরা সবকিছু যদি উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের এই সদিচ্ছার ব্যাপারে মানুষের মনে সংশয় রাখতেই পারে, এবং সেটি বাংলাদেশে এখন মানুষের মনের মধ্যে বিরাজ করছে।
করোনাকালে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, সরকারের সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের মধ্যে হতাশা নিয়ে রেডিও তেহরানের সঙ্গে কথা বলার জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।
সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকার আচরণের জন্য তেহরান পরমাণু সমঝোতা থেকে দূরে সরে গেছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানি অর্থ আংশিক ছাড়ে সম্মত আমেরিকা, পদ্ধতি ঠিক করতে আলোচনা চলছে। বাংলাদেশের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন লেখক মোশতাক আহমেদ, প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এবং পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। শ্রোতা বন্ধুরা, ইন্টারনেটে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।